exclusively on FusionBD.com.
Guasha.
স্বাগত সবাই কেবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা আর আপনাদের সঙ্গে আছি আমি আরজে শারদিন। আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার জন্মদিন, যদিও অনেক সময় পার হয়ে গেছে, পুরো দিন পার হয়ে গেছে আর অল্প সময় বাকি আছে আমার জন্মদিনে, কিন্তু আমি এই কারণে বলছি আমার জন্মদিন, আমার যারা ভক্ত আছেন, যারা আমাকে অনেক ভালোবাসেন, আমার প্রিয় শ্রোতারা যারা আমাকে জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন, জানিয়েছেন, তাতে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই যতদিন বেঁচে আছি। আবারও ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, আমাদের মূল আয়োজনে ফিরে যাচ্ছি। আজকে কুয়াশার এক্সফাইলের এই সত্য ঘটনা আমরা শুনবো, এটা আমরা আগেও শুনেছি, কিন্তু অনেকে আমাকে ভারত থেকে অনেকে ইমেলে লিখে পাঠিয়েছেন যে তারা এই কাহিনীটি শুনতে চান, সত্য ঘটনাটি শুনতে চান। এছাড়াও আমাদের এখানেও আমাদের অন্য শ্রোতারাও যারা আছেন, যারা মিস করে গেছেন, আমার সঙ্গে অনেকের দেখা হয়, কথা হয়, অনেক সময় অনেকেই বলেছেন তারা আবার শুনতে চায়। তো তাদের জন্য আবারও সেই সারা জাগানো হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল, শুধু দেশ বলবো না, দেশের বাইরেও সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল যে হত্যাকাণ্ডের খবর, যে হত্যাকাণ্ড সবার অন্তরকে নাড়া দিয়েছিল সেই সময়, এবং দীর্ঘদিন ধরে পত্র পত্রিকায় সব জায়গায় আকর্ষণ ছিল এই হত্যাকাণ্ডের, কখন কি হয়েছিল, কি মানুষ অধীর আগ্রহে প্রতিদিনের পত্রিকার জন্য বসে থাকতো, প্রতিদিন টিভি খুলে বসে থাকতো যে শারমিন সুলতানা রিমা হত্যাকাণ্ডের নেক্সট আপডেট, এর পরে কি ঘটেছিল বা মুনিরের কি হয়েছিল। তাহলে সবাই জানি মুনিরের ফাঁসি হয়ে গেছে, এটা কোনো রহস্য ভেদ করবার কিছু নেই এই ক্ষেত্রে। তা আসুন আমরা শুনি শারমিন সুলতানা রিমা হত্যাকাণ্ডের সত্য ঘটনাটি, সেই নির্মম হত্যাকাণ্ডের কাহিনী শুনবো আজকে ফাইলে, তারপর আবার দিচ্ছি। মেয়েটির দেহ বেওয়ারিস লাশ হিসেবে নিয়ে যায় পুলিশ এবং শুরু করে তদন্ত। তবে বেশ চিন্তায় পড়ে যান দারোগা, কে এই মেয়ে, কি তার পরিচয়, আর কেই বা তাকে এই নির্মম ভাবে হত্যা করলো, এলাকার মানুষজন কিছুই বলতে পারলো না। মেয়েটি তাকে সম্পূর্ণ অপরিচিত, তার মানে অন্য এলাকা থেকে মেয়েটি এসেছে, হয়তো বা তাকে আনা হয়েছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দারোগা কুদ্দুসকে, তিনি জানতে পারলেন সায়দাবাদ এলাকায় একটি জিপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। জিপের ভেতরে পাওয়া গেছে অনেক রক্ত মাখা জামা কাপড়, গহনা ইত্যাদি। পুলিশ সেখান থেকে জিপটিকে উদ্ধার করে। এদিকে দারোগা আরো জানতে পারেন যে সূত্রাপুর থানার বদর হোটেল থেকে অভিযোগ করা হয়েছে যে এক লোক তার নিজের স্ত্রীকে হত্যা করে সেখানে গিয়ে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। দারোগা কুদ্দুস আর দেরি করলেন না, সূত্রাপুর থানায় যোগাযোগ করলেন। অবশেষে পাওয়া গেল মেয়েটির স্বামীকে, সেখানে সে পাগল পাগল অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। খুব সহজে পুলিশ বুঝতে পারে যে লোকটি পাগলামি অভিনয় করছে পুলিশকে ধোকা দিতে, আর তার আত্মহত্যার চেষ্টাটাও পুরোপুরি একটা নাটক। একটু খোঁজ নিতেই পুলিশ পুরো ঘটনা বের করতে শুরু করে, আর তখনই বের হয়ে আসে এক ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক কাহিনী। হতভাগ্য সেই মেয়েটির পরিচয় জানতে পারে পুলিশ। এই হত্যাকাণ্ড বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড, সেই সময় হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনা ও তার পরবর্তী ঘটনাই আজ শোনাবো আপনাদের। সময়টা 1971 সালের 12ই ডিসেম্বর। রাজাকার আলবদর বাহিনী ধরে নিয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিবিসির প্রতিনিধি সাংবাদিক নিজামুদ্দিন আহমেদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পাশ করে শুরু করেন সাংবাদিকতা, এবং পরে সেটাকে পেশা হিসেবে নেন তিনি। বিভিন্ন নামী পত্রিকায় কাজ করেছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে বিবিসির সংবাদদাতা হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাঠাতেন। সেই মানুষটিকে স্বাধীনতার ঠিক 4 দিন আগে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনীর এদেশীয় দোসর আলবদররা। তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের মেয়েই ছিলেন শারমিন সুলতানা রিমা, আর তাকেই নির্মম ভাবে খুন করা হয় 1989 সালের 9ই এপ্রিল। আর এর পেছনের কারণ ছিল তার স্বামী মনির হোসেনের পরকীয়া। মনির হোসেন তার চেয়ে 2 গুণ বছরের বয়সী মহিলার সাথে পরকীয়া প্রেমে মত্ত ছিল। বিয়ের 3 মাসের মাথায় স্বামীর সাথে চট্টগ্রাম ঘুরতে গিয়ে খুন হন শারমিন রিমা। সাতই এপ্রিল ঢাকা থেকে রওনা হওয়ার দুদিন পরেই খুন হন তিনি। স্বামী মনির হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই সময় দেশের সব পত্রিকায় ছাপা হয়েছিল এই ঘটনা। এটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। খুনের প্রায় এক দুই মাস পর্যন্ত এই খবর পত্রিকায় প্রথম বা দ্বিতীয় লিড হিসেবে ছাপা হতো। বেদনাবিধুর শারমিন রিমা হত্যাকাণ্ড নিয়ে দেশে আলোচনার ঝড় উঠেছিল সেই সময়। 1988 সাল, শারমিন সুলতান আর রিমা তখন ইডেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী। এই সময় অর্থাৎ 70 বা 80 দশকে হাতে গোনা কয়েকজন গাইনি বিশেষজ্ঞ ছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী এবং ধনী ছিলেন ডক্টর মেহেরুন্নেসা। বিশেষ ডাক্তার দম্পতি আবুল কাশেম এবং মেহেরুন্নেসার ছেলে মুনির হোসেন সুরুজ। কোন একটা বিয়ের অনুষ্ঠানে রিমাকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায় ডাক্তার মেহেরুন্নেসার। তাকে পুত্রবধূ করার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। দেরি না করে রিমার পরিবারের কাছে প্রস্তাব পাঠান তারা। অনেকে জবরদস্তি করেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তারা। রিমার পরিবার এত ভালো ছেলে দেখে বিয়ে দিতে আপত্তি করে না। আসলে পাত্র হিসেবে মনে ছিল বেশ ভালো, দেখতে সুন্দর সুপুরুষ, পড়াশোনা করেছেন আমেরিকায়, তার মা বাবা দুজনেই বেশ সুনামধন্য ও নাম করা ডাক্তার। এত ভালো পরিবারে যে কোনো সমস্যা থাকতে পারে তা রিমার পরিবার কল্পনাও করেনি। এরপর বেশ তড়িঘড়ি করেই মুনিরের সাথে বিয়ে ঠিক হয়ে যায় রিমার। একরকম হাত জোর করেই রিমার পরিবারকে রাজি করান মুনিরের বাবা এবং মা। 1988 সালের ডিসেম্বর মাসে রিমার আক্ত হয় এবং 1989 সালের জানুয়ারি মাসে বৌভাত। বৌভাতের পর রিমা তার স্বামী মুনির হোসেন সহ তাদের ধানমুড়ির 5 নম্বরের বাড়িতে চলে যান। প্রথম অবস্থায় তাদের দাম্পত্য জীবন বেশ সুখ ও শান্তিতে কাটছিল। কিন্তু এক মাস যেতে না যেতেই রিমার প্রতি মুনিরের অবহেলা আর উদাসীনতা ধরা পড়তে থাকে। রিমা প্রথমে ব্যাপারটা তেমন গায়ে না লাগালেও পরে ধীরে ধীরে বুঝতে পেরেছিল যে কোথাও একটা বড় সমস্যা আছে। একদিন সন্ধ্যায় রিমা মুনিরকে বের হতে দেখে জানতে চায় যে সে কোথায় যাচ্ছে। উত্তর না দিয়ে ভীষণ রেগে যায় মুনির। সে রিমাকে স্পষ্ট জানিয়ে দেয় রিমা যেন তার কোনো ব্যক্তিগত ব্যাপারে নাক না গলায়, আর তার কোনো কিছুতে না জিজ্ঞেস করে হাত দেওয়ার অধিকার নিয়েও সে রিমাকে অনেক কিছু বলে। আর এটাও বলে যে কোনো কিছুর জবাবদিহিতাও সে করবে না। রিমা সেদিন মুনিরের এই আচরণ ভীষণ কষ্ট পায়। মুনিরের এইসব আচরণ রিমার কাছে একদম ভালো লাগে না। এরপর অনেক রাত করে মুনির বাড়ি ফিরে, আবার কখনো কখনো রাতে ফিরেই না। ব্যাপারগুলোতে যেন মুনির একেবারে অভ্যস্ত হয়ে গেছে। প্রথম প্রথম রিমা ভাবত মুনির হয়তো ব্যবসার কাজে রাতে বাড়িতে ফিরতে পারছে না। তবে তার এই ভুল ধারণা ধীরে ধীরে ভাঙতে থাকে। বিয়ের মাত্র 1.5 মাসের মাথায় রিমা বুঝতে পারে যে স্বপ্ন নিয়ে সে বিয়ের পিঁড়িতে বসেছিল তার স্বপ্নই থেকে যাবে, কারণ তার স্বামীর কোনো টান নেই তার প্রতি। শুধু তাই নয়, তার স্বামীর বেশ অনেকগুলো খারাপ নেশা আছে। তার স্বভাব চরিত্র ভালো নয়, মাদক গ্রহণের প্রমাণ পেয়েছিল রিমা। রিমার স্বপ্নগুলো যেন একে একে ভেঙে চুরমার হতে থাকে। কিন্তু তাও রিমা হাল ছাড়বে না বলে সিদ্ধান্ত নেয়। যত যাই হোক, মুনির এখন তার স্বামী, এভাবে মুনিরের ক্ষতি সে হতে দেবে না। আসলে মুনিরকে সে ভীষণ ভালোবেসে ফেলেছিল, কিন্তু মুনির সে ভালোবাসার যোগ্য ছিল না। কি করবে বুঝতে না পেরে একটা পর্যায়ে রিমা তার বড় বোন সিলভিকে জানিয়েছিল মুনিরের মাদকাসক্তির কথা। রিমা তাকে সুস্থ করতে চেয়েছিল মুনিরকে একটা ভালো জীবনে ফিরিয়ে আনতে। আসলে মুনির ছিল শিক্ষিত ভালো বাবা মায়ের পুরোপুরি নষ্ট ছেলে। পড়ালেখা করতে তাকে পাঠানো হয়েছিল আমেরিকায়। ইঞ্জিনিয়ারিং পড়ে ফেরত এসেছে এমন কথা সে জানিয়েছিল। তবে দেশে ফিরে মুনির গার্মেন্টস ব্যবসা শুরু করে, আর তার সাথে শুরু করে নানান ধরনের অপকর্ম। সেই সাথে তার ছিল ভয়ঙ্কর চারিত্রিক দোষ। তার চেয়ে অনেক বেশি বয়সের মহিলাদের প্রতি ছিল তার তীব্র আকর্ষণ এবং তাদের সাথে সে ঘনিষ্ঠ সম্পর্ক করত। মুনিরের মা ডাক্তার মেহেরুন্নেসার ক্লিনিকে এক বয়স্ক নার্স ছিল মিনতি। মিনতির সাথেই তার প্রথম প্রেম হয়। মেহেরুন্নেসার নিজস্ব প্রভাব খাটিয়ে সে সম্পর্ক ভাঙতে সক্ষম হন। কিন্তু এর কিছুদিন পার হতে না হতেই মুনিরের সাথে সম্পর্ক হয় মুনিরের চেয়েও 15-16 বছরের বড় কয়েক বাচ্চার মা চল্লিশুদ্ধ হোসনে আর খুকুর সাথে। খুকুর স্বামী ছিল সম্পূর্ণ পঙ্গু। সংসার চালানোর জন্য সর্বশিক্ষিত খুকুর একটাই উপায় ছিল, সে ছিল পেশাদার কলগার। সমাজের উচ্চ পর্যায়ে ছিল তার ব্যবসা ক্ষেত্র। অন্তত তার চেয়ে 15 বছরের ছোট মুনিরের সঙ্গে গভীর প্রেমে পড়ে যাওয়াতেও কোনো আপত্তি ছিল না এই খুকুর। অবস্থা ভালোর দিকে যাচ্ছে না জানতে পেরে ডাক্তার মেহরুনের সাথে তার সামাজিক অবস্থাকে কাজে লাগিয়ে মুনিরকে বিয়ে করিয়ে এনেছিলেন সুন্দরী এবং শিক্ষিত রিমাকে। কিন্তু মুনির রিমাকে কোনো দিনও মন থেকে মেনে নিতে পারেনি। বিয়ের পরে মুনির সম্পর্ক চালিয়ে গেছে খুকুর সাথে। 1986 সালে খুকুর সাথে মুনিরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মুনিরদের গুলশানে নির্মীয়মান বাড়িতে খুকুর সাথে তার মেলামেশা হতো। 1987 সালের জুন মাসে মুনির হোসেন খুকুকে লালমাটিয়ায় মাসিক 7,000 টাকা ভাড়ায় একটি বাড়ি ঠিক করে দিয়েছিল। বিয়ের আগ পর্যন্ত ওখানেই তারা মেলামেশা করত। রিমাকে বিয়ে করতে মুনির প্রথম রাজি ছিল না। অনেকটা চাপের মুখে মুনিরের মা তাকে বিয়ে করে। আর বিয়ের এক মাস যেতে না যেতেই মুনির তার স্ত্রী রিমাকে পুরোপুরি অবজ্ঞা করে খুকুর সাথে আবারও পুরো আগের মতো মেলামেশা শুরু করে। রিমা প্রথম অবস্থায় বিষয়টি কিছুটা বুঝলেও ও এটা নিয়ে খুব একটা মাথা ঘামেনি। ছোটবেলা থেকেই রিমা ছিল খুব শান্ত স্বভাবে। তিনি কোনো প্রমাণ ছাড়া কাউকেই দোষী করতে রাজি ছিলেন না। মুনিরের প্রতি রিমার ভালোবাসা অনেক ছিল, তাই রাত করে বাড়ি ফিরলেও রিমা মুনিরকে কিছুই বলতেন না। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যে রিমার মতো ঠান্ডা মাথার মানুষও আর ধৈর্য রাখতে পারলেন না। রাতে মুনির বাসায় ফেরার পর রিমা লক্ষ্য করেন মুনিরের শার্টে লিপস্টিকের দাগ। জানতে চাইলে এক পর্যায়ে মুনির রিমার গায়ে হাত তোলে এবং সেদিন রাতেই মুনির রিমাকে জানিয়ে দেয় যে মুনির তার সাথে সংসার করতে পারবে না, মুনির তাকে ডিভোর্স দেবে। ডিভোর্স দেওয়ার জন্য পরদিন মুনির তার অপকর্মের যোগানদাতা এবং তার প্রতিষ্ঠানের ম্যানেজার মোস্তাককে কাগজপত্র জোগাড় করতে কোর্টে পাঠায়। কিন্তু তারা সম্ভব হয়নি। পরিবারের মান মর্যাদার কথা চিন্তা করে শেষ পর্যন্ত আর তালাক দিতে পারে না। এদিকে রিমা মুনিরের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। রিমার সন্দেহ বাড়তে থাকে সেই রাতের ঘটে যাওয়া ঘটনার পর থেকে। মুনিরের যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তা সেই রাতেই রিমা বুঝতে পারে। রিমার মাথায় আকাশ ভেঙে পড়ে যখন সে জানতে পারে খুকু নামের এক মহিলার সাথে মুনিরের সম্পর্ক রয়েছে, যে কিনা বয়সে 15-16 বছরের বড় আর তার সাথে মুনিরের দৈহিক সম্পর্ক রয়েছে। এদিকে রিমার সব জেনে যাওয়ায় মুনিরার খুকু খুব ভয় পেয়ে যায়। একদিকে রিমাকে ডিভোর্স দিতে মুনিরের সব অপকর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল, তাই মুনির অন্য পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে রিমা তার পরিবারকে সব জানাতে থাকে। 3 এপ্রিল 1989 সাল বিশ্বাস অবিশ্বাস ও সব সন্দেহের অবসান ঘটে। মুনির নিজেই খুকুর কথা স্বীকার করে, না করে আর তার কোনো উপায়ও ছিল না। সে বুঝতে পেরেছিল যে লোকজন জানাজানি হলে অনেক বড় বিপদ হয়ে যাবে, তাই সে রিমাকে ঠান্ডা করার জন্য মিথ্যা আশ্বাস দিতে শুরু করে। সে খুকুকে ভুলে যাবে বলে জানায় রিমাকে, কিন্তু রিমা তা বিশ্বাস করতে পারে না। তারপর মুনির তাকে নানাভাবে অনুরোধ করতে থাকে। তখন রিমা বলে খুকুকে ডেকে এনে তার সামনে কথা বলতে হবে যে খুকুর সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। উনি সেটাও মেনে নেয়। ওই দিনে বিকেল 5:30 খুকুকে ডেকে পাঠায় তার শ্যামলীর গার্মেন্টসের অফিসে। সেখানে খুকুর আর রিমা মুখোমুখি হলে এক তিক্ত পরিবেশের সৃষ্টি হয়। রিমা খুকুকে ওয়ার্নিং দেয় যে আর কোনোদিন যেন সে তার স্বামী মুনিরের সাথে মেলামেশা না করে। ওই সময় খুকু মুনিরের মতামত জানতে চায়। মুনির তখন চুপ করে থাকে। এরপর খুকুর রাগারাগি করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ওই অফিস থেকে। ওই দিনের পর খুকুর প্রতি মুনিরের টান আরো বেড়ে যায়। তখনই সে মনে মনে রিমার উপর ক্ষেপে উঠছিল। কিন্তু অতি ধূর্ত মুনির এই ব্যাপারে রিমাকে কিছুই বলল না। আসলে সে তখন মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করছিল। রিমাকে চিরদিনের মতো তার আর খুকুর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। ওই দিনই মুনির হঠাৎ করে চট্টগ্রাম যাওয়ার কথা বলে হানিমুনের জন্য। কিভাবে সবাক হয়ে যায়। প্রথমে রাজি না হলেও মুনিরের জোড়াজুড়িতে একটা পর্যায়ে রিমা রাজি হয়ে যায়। পরদিন 7 এপ্রিল যাওয়ার আগে রিমার সাথে মুনির রিমাদের বাসায় যায়। রিমা যাওয়ার আগে তার বড় বোন সিলভিকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু মুনির খুব তাড়া দেওয়ায় শেষ পর্যন্ত আর বলে উঠতে পারেনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুনির সন্ধ্যা 7:30 সময় তার জিপ নিয়ে রওনা দেয়। মুনির নিজেই ড্রাইভ করছিল। রিমাকে হত্যা করার সময় কোনো সাক্ষী যেন না থাকে সেই কথা ভেবেই মুনির কোনো ড্রাইভার নেয়নি। পরদিন সকালে তারা পৌঁছে হোটেল সৈকতে উঠে। মুনিরের আচরণ আবারও পাল্টে যায়। হোটেলে আবারও ঝগড়া হয় তাদের মধ্যে। 9 এপ্রিল হোটেল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিমা ফোনে তার মাকে জানায় যে আজ রাতেই তারা ঢাকায় ফিরে আগে সেখানে উঠবে। এটাই মায়ের সাথে রিমার শেষ কথা ছিল, তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আসলে সেদিন কি ঘটেছিল রিমার সাথে, হোটেল থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল মুনিরাজিমা? সেদিন সন্ধ্যা 7:30 দিকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দেন তারা। মুনির ছিল ড্রাইভিং সিটে এবং রিমা তার পাশের সিটে। সিআইডি, গোয়েন্দা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে মুনির জানায় আসার পরে সে রিমাকে খুন করার কথা চিন্তা করে। সে রিমাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার সুযোগ খুঁজছিল, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। তারপর রাত 2:00 দিকে তাদের জিপটি দাউদকান্দি ফেরিঘাট পার হয়। মুক্তি সরণির কাছে বিশ্ব রোড মিজমিজি গ্রামে যাওয়ার কাঁচা রাস্তায় গাড়ি থামিয়ে ঘুমন্ত রিমার মাথায় এবং ঘাড়ে সফট ড্রিঙ্কস এর বোতল দিয়ে আঘাত করতে থাকে মুনির। একটা পথে লুকিয়ে রাখা এক ছুরি বের করে রিমার সারা গায়ে আঘাত করতে থাকে। তারপর রিমার প্রাণহীন দেহটি ফেলে দেয় পাশের খালে। তারপর দেরি না করে জিপ চালিয়ে দ্রুত পালিয়ে যায় সেখান থেকে মুনির। মেইন রোড দিয়ে কিছুদূর এসে গাড়ি থামিয়ে মুনির রক্ত মাখা জামা কাপড় চোপড় একটা ডোবাতে ফেলে দেয়। তারপর মুনির একটা লুঙ্গি ও গেঞ্জি পরে নেয়। কিছুদূর এসে ছুরিটিও ছুড়ে ফেলে দেয়। তারপর গাড়িটি সায়দাবাদ টার্মিনালের উল্টো দিকে লক করে রাখে। দেরি না করে মুনির রিক্সা করে পুরনো ঢাকায় ধূপখোলা মাঠের কাছে গিয়ে খুঁজতে থাকে তার বন্ধু দিন মোহাম্মদকে, কিন্তু খুঁজে পায় না। এরপর এক সুইপার মহিলার কাছে সাহায্য চায় রাস্তা পার করার জন্য। সেই সুইপার মহিলা তাকে সুইপার কলোনিতে নিয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে থাকতে না পেরে মুনির মহিলাকে রিমাকে খুন করার কথা বলে দিলে মহিলা তাকে সেখান থেকে বের করে দেয়। মুনির আর কোনো উপায় না পেয়ে সুজাপুর থানার অন্তর্গত এলাকার হোটেল বদরে ওঠে। সেখানে সে নিজেকে ডাক্তার মেহেরুননেসের ছেলে বলে পরিচয় দেয়। হোটেলের সবাই বেশ সন্দেহ হয়, তাই তারা মুনিরকে নজরে রাখতে থাকে। সারাদিন ঘুমিয়ে বিকেলের দিকে 205 নম্বর রুমের ফ্যানের সাথে আত্মহত্যার ভান করে আর তা দেখে ফেলে হোটেলের এক স্টাফ। তাড়াতাড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ মুনিরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। তারপর যোগাযোগ করে ডাক্তার মেহেরুননেসার সাথে। সব জানতে পেরে ডাক্তার মেহেরুননেসা কি করবেন ভাবতে থাকে। সেই দিনই রাত 9:00 দিকে রিমার বড় বোন সিলভেকে ফোন দিয়ে রিমার খুনের খবর জানান এক সাংবাদিক। এরপর শুরু হয় মামলার কার্যক্রম। পুলিশ একে একে গ্রেফতার করতে থাকে এই খুনের পেছনে দায়ী লোকজনকে। পুলিশ মুনিরকে গ্রেফতার করে বিকেল 5:00 দিকে। পরদিন রিমা হত্যার রহস্য উদ্ধার করতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে খুকুকে। এছাড়া পুলিশ আটক করে মুনিরের শ্যামলী গার্মেন্টস এর ম্যানেজার মোশতাককে এবং খুকুর আত্মীয় সেলিম এবং লিয়াকতকেও গ্রেফতার করে। আর এরপর বের হয়ে আসে সেই সময় পুরো ঘটনার বিস্তারিত। খুকু স্বীকার করে 1989 সালের 5ই এপ্রিল তার সাথে কথা হয় রিমার। খুনের সব কথা মুনির ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়। তারপর অনেক খুঁজে পাওয়া যায় সেই ছুরিটি যা দিয়ে রিমাকে হত্যা করে মুনির। এই তদন্তকালে মুনির খুকু ও মোশতাককে 3 দফায় মোট 14 দিন জিজ্ঞাসাবাদ করেছিল। সিআইডি ও গোয়েন্দা পুলিশের 6টি শক্তিশালী টিম রিমা হত্যা মামলার তদন্ত করেছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুনির 1989 সালের 27 এপ্রিল প্রথম শ্রেণীর একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাংলাদেশ কার্যবিধির 1964 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুনির রিমাকে হত্যার কথা সব বিস্তারিত বর্ণনা করে। জবানবন্দি রেকর্ড করার পর সেদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় মুনিরকে। 1989 সালের 29 এপ্রিল খুকু মোশতাককে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছিল। মাননীয় আদালত তাদের জামিনে নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তী মাসের 18 তারিখ রিমা হত্যা মামলার নথি নারায়ণগঞ্জ সদর উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। রিমা হত্যার 27 দিনের মাথায় অর্থাৎ 1989 সালের 6ই জুন সিআইডিও এই হত্যা মামলার মুনির খুকু ও মোশতাকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট দাখিল করে। বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 302 এবং 109 ও 34 ধারা অনুযায়ী এই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। তাতে বলা হয় উনি নিজে হাতে শারমিন রিমাকে হত্যা করেছেন, তাকে নানাভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন হোসনে আরা খুকু এবং মোশতাক। চার্জশিটে খুকুর অবৈধ সম্পর্ক ও রিমা হত্যাকাণ্ডে তাকে সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছিল। চার্জশিটে 78 জন সাক্ষীর উল্লেখ ছিল। পুলিশ মামলায় 17টি রক্তমাখা আলামত সহ 70টি আলামত সংগ্রহীত হয়েছিল। এরপর অভিযোগ গঠনের পালা। 1989 সালের 18 সেপ্টেম্বর আদালতে শামীম নিয়ার হত্যা মামলায় অভিযুক্ত মুনির হোসেন সুরজ হোসনিয়ারা খুকু ও মোশতাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই দিন ঢাকার দায়রা জজ আদালতে অভিযুক্ত তিন ব্যক্তিকে হাজির করার পর তাদের বিরুদ্ধে শারমিন রিমাকে হত্যা এবং হত্যার পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ পড়ে শোনানো হয়েছিল। দীর্ঘদিন শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর ঢাকার জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম 1990 সালের 21 মে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে মুনির এবং খুকুকে ফাঁসির আদেশ দেন এবং মোশতাককে খালাস দেওয়া হয়। আর বলা হয় মুনির ও খুকুকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু মুনির ও খুকুর জন্য আলাদা আলাদা আপিল করা হয়। বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী ও বিচারপতি বদরুল ইসলাম চৌধুরীকে নিয়ে গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন 1990 সালের 4 জুন 2টি শুনানির জন্য গ্রহণ করে। 1992 সালের 5 জুলাই অবশেষে রায় দেওয়া হয়। রায়ে মাননীয় আদালত মুনিরের ফাঁসির আদেশ বহাল রেখে খুকুকে বেকসুর খালাস দেয়। বারবার পিটিশন করেও ঘাতক মুনিরের শেষ রক্ষা হয়নি। অবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ থাকে। মুনিরের বাবা মা মুনিরের প্রাণ ভিক্ষার আবেদন করলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। মুনিরের ফাঁসি কার্যকর হয় হত্যার 4 বছর 3 মাস পর, অর্থাৎ 1993 সালের 27 জুলাই। মুনিরের ফাঁসি যে কার্যকর হয়েছে তা সাধারণ মানুষ কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। এমনকি নানান গুজবও ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের সত্য সবার সামনে এনে দেওয়ায় ক্ষমতাশীল হয়েও মুনির পার পেয়ে যেতে পারেনি। আইনের হাত থেকে রেহাই পায়নি মুনিরের মতো একজন জঘন্য খুনি। এই মামলার রায়কে সাংবাদিকদের কলমে বিজয় হিসেবে অভিহিত করা হয়। আর এভাবেই 1989 সাল থেকে যে ঘটনাটি সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছিল তার অবসান হয়। ন্যায় বিচার পেল রিমার পরিবার, কিন্তু রিমার আত্মা এতে শান্তি পেয়েছিল কি? আরো কত রিমাকে যে এভাবে যুগে যুগে অন্যের পাপের শাস্তি ভোগ করতে হবে কে জানে।
X-Files. Kuasha.
এতক্ষণ শুনলে সারা জাগানো সত্য ঘটনা শারমিন রিমার হত্যাকাণ্ডের কাহিনী। এরপর সময় হয়ে গেছে আমাদের কুয়াশার আরেকটি গল্পে যাবার। আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর আবার ফিরে আসছি। সঙ্গেই থাকবেন আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। সঙ্গে আছি শারমিন। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। শিশুরা নিষ্পাপ। শিশুদের কাছে গেলে একটা অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। শিশুদের হাসিতে পৃথিবী হেসে ওঠে। শিশুদের মন খারাপ হলে পৃথিবীর মনও বিষণ্ণ হয়। শিশুদের হাসি, কান্না, আহ্লাদ, আবদার যেমন আমাদের ভালো লাগে, তেমনি ভালো লাগে প্রকৃতিরও। এবং হয়তো ভালো লাগে অপ্রাকৃত কোনো কিছুর কাছে। শিশুদের কাছে সবই খেলার বস্তু, কিন্তু তার নিষ্পাপ মন জানেই না কি খেলায় মেতে উঠেছে সে। হতে পারে সে এক মৃত্যুর খেলা, যে খেলা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। অতি প্রাকৃত কোনো কিছু নজর পড়লে সেই নজরকে আমরা খারাপ নজর বলি, কালো নজর এমন অনেক নামই যে কেউ কেউ বিশ্বাস করি, কেউ কেউ বিশ্বাস করি না। কিন্তু তাতে কি আদৌ সেই নজরের কিছু আসে যায়?
পুতুল, মামনি কোথায় গেলে মা?
এই তো মামুনি।
শুন না বাচ্চাটা আমার, কি করো মামুনি?
খেলছি।
কি খেলে আমার মামুনিটা?
মেহমান মেহমান খেলি।
আচ্ছা পুতুল শোনা আমার, এখন একটু খেয়ে নাও মা।
না আমি খাবো না, আমি খেলবো।
না মা একটু খেয়ে নাও, তারপর আমরা একসাথে খেলবো। হ্যাঁ
না আমি খাবো না।
আমার পুতুল মামুনির জন্য আজকে কি বানিয়েছি জানো?
কি?
সিরেলা স্ট্রবেরি ফ্লেভার
খাবো, আমি এখনই খাবো।
দিচ্ছি তো মা, এখানে একটু বসো, আমি নিয়ে আসছি।
কি মজা কি মজা, আমি স্ট্রবেরি ফ্লেভারে চেয়ার খাবো।
তোর জ্বর কমলো দিদি?
কি তো কমেছে,
কুসুম ঘুমানো?
হ্যাঁ, ওই কি যেন আঁকাআঁকি করতে করতে রং টং মাখিয়ে নিয়ে ওভাবেই ঘুমিয়েছে।
এভাবে আর কতদিন দিদি?
কিভাবে
দিদি, তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি।
কেন এসব কথা বলিস বলতো? জানিস তো এসব কথা এখন আর আমার ভালো লাগে না।
নিজের জীবনটা এভাবে কেন শেষ করে দিচ্ছিস দিদি?
কি উল্টাপাল্টা কথা বলিস, জীবন নষ্ট করব কেন? আমি তো ভালোই আছি রে।
এটা কি কোনো জীবন হলো দিদি? তোর বয়স কত বলতো? আর পুতুলের বাবা চলে গেছে, আর 4 বছর হয়ে গেছে, আর কত বল?
চলে গেছে, মরে তো যায়নি
দিদি।
আমি আজও বিশ্বাস করি ও আসবে।
আসবে না দিদি, সে কোনোদিন আসবে না। সে ওখানে ভালোই আছে আরেকজনের সাথে। তুই কেন তোর জীবনটা নষ্ট করছিস?
ও যদি অন্য কোথাও গিয়ে ভালো থাকে, থাকুক না।
এসব আবেগি কথা দিয়ে জীবন চলে না দিদি, তুই একটু বোঝার চেষ্টা কর প্লিজ। তুই আরেকটা বিয়ে কর।
আমার জীবনে বিয়ে সংসার এগুলো একবারের জন্যই ছিল, আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব। যদি কোনোদিন ফেরে, সেদিন এসে যেন ওকে ফিরে না যেতে হয়। ও আমাকে যেখানে যেভাবে রেখে গেছে সেভাবেই যেন পায়। আর তাছাড়া আমার কাছে তো পুতুল আছে, আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। পুতুলের চোখ মুখ নাকে আমি ওর ছায়া পাই।
তুই খুব অদ্ভুত মানুষ দিদি, আমি তোর মতো মানুষ দেখিনি রে।
এখন তাড়াতাড়ি খেয়ে নে, খাবার পেটেই ঠান্ডা হয়ে যাচ্ছে।
নীলা বর্মন, মানুষটাকে দেখলে বোঝা যায় না তার ভেতর বাহি। মেয়েটার বয়স খুব বেশি নয়, অথচ চোখে মুখে এক পৃথিবীর ক্লান্তি। তবু সে ক্লান্তির রেখা ভেদ করে বেরিয়ে আসছে নীলার কাঁটা কাঁটা চোখ নাক মুখ। ছোটবেলায় নীলা মাকে হারিয়েছে, তার কিছুদিন পরে বাবাকেও। তারপর ছোট বোনকে নিয়ে নীলার সংসার শুরু হয়। ইউনিভার্সিটিতে উঠে দেখা হয় রেমনের সাথে, বাবা মা নেই। নিজের যাবতীয় দায়িত্বের সাথে সাথে ছোট বোন মিষ্টির ভাতার কাঁধে, এর মাঝে সে একটু আস্থার জায়গা খুঁজে পায় রেমনের কাছে। ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে তারা বিয়ে করে। রেমন অসম্ভব ভালো একটা মানুষ। রিমন যেন তার জীবনে এসেছে দেবদূত হয়ে, তাদের একটা ফুটফুটে মেয়েও হয়। তারপর একদিন সব কিছু বলতে যায়, কাউকে কিছু না বলে রিমন চলে যায়। সে কেন চলে যায় সে প্রশ্নের উত্তর নীলা আজও পায়নি। অনেক চেষ্টা করে রিমনের সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি সে, কিন্তু নীলা আজও বিশ্বাস করে রিমন একদিন ফিরবে। চলে যাওয়ার মাস দুয়েক পর রিমন একটা চিঠি পাঠিয়েছিল, সে বিয়ে করেছে। এরপর আর নীলা কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। মেয়ে পুতুলি এখন নীলার পুরো পৃথিবী। নীলার বাবার একটা বাংলো ছিল, বিয়ের শুরুর দিকে নীলা রিমন সেখানে থাকত। এরপর রিমনের চাকরির জন্য তাদেরকে সেখান থেকে চলে আসতে হয়। এরপর অনেক দিন সেই বাড়িটা খালি পড়েছিল। এখন নীলা সিদ্ধান্ত নিয়েছে পুতুলকে নিয়ে সে ওখানেই যাবে, আর সাথে মিষ্টিও থাকবে।
দিদি, ওই বাড়িতে যাওয়া কি খুব জরুরি?
কেন রে, বাড়িটাতে তো তোরও অনেক স্মৃতি আছে। আগে বাবা মা আমরা সবাই হলিডে হলে ওখানে যেতাম, বাড়ির সামনে সুইমিং পুলের কথা মনে আছে তোর?
মা মনে আমিও সুইমিং পুল।
হ্যাঁ মা, আমরা সবাই যাব।
তুই কি বলতে চাচ্ছিস বাবার স্মৃতি ওখানে আছে তাই যাচ্ছিস দিদি? আমার সাথে কেন মিথ্যে বলছিস বলতো?
দেখ মিষ্টি, তুই এখন বড় হয়েছিস, নিজের ডিসিশন নিজেই নিতে পারিস। তুই যদি না যেতে চাস তাহলে থাক এখানেই, আমি তো এই বাড়িটা ভাড়া দিইনি এখনো, তুই থাকলে থাক।
এটা তুই কেমন কথা বললি দিদি? আমি কি একবারও বলেছি যে যাবো না? আমি তোর জন্যে বলছি, তুই ওখানে গেলে সারাক্ষণ পুতুলের বাবার কথা বলবি, সবসময় বিষণ্ণ থাকবি, এসবের এফেক্ট যে পুতুলের ওপরও পড়ে সেটাকে তুই বুঝিস।
তুই তো আছিস, আমার কিছু হলে তুই ওকে দেখে রাখিস। আর তাছাড়া পুতুল আমার চেয়ে তোর সাথেই বেশি সময় কাটায়।
দেখ যা ভালো মনে হয় তাই কর। পুতুল এদিকে এসো।
মিষ্টি, খেয়েছি তো আমি, একটু খেয়ে নাও মামুনি, তারপর খেলো। না আমি খেলবো।
এত জেদি হয়েছে না মেয়েটা, তুই বস আমি ওকে খাইয়ে আসি। আর শোন, আমরা দু তিনদিনের মধ্যেই যাব, তুই সব গুছিয়ে নে অনেক জিনিসপত্র। কিন্তু
তুই টেনশন করিস না, সব হয়ে যাবে।
আর বাঁধনকেও আসতে বলিস তো, ও আসলে একটু হেল্প হবে।
আচ্ছা।
হ্যালো,
কি করো?
না কিছু না।
আচ্ছা শোনো, দিদি তোমাকে একবার আসতে বলেছে।
কেন, তা সুমতি ফিরলো? বোনকে আর কতদিন ঘরে রাখবে?
উফ বাঁধন, তোমার শুধু এসব কথা, আমি সারা জীবন পুতুলা দিদির সাথেই থাকবো।
তাহলে তো ঝামেলে চুকেই গেল, আমি ঘরে জামাই থাকবো।
হ্যাঁ সেসবই ভাবতে থাকেন আপনি। এখন শোনেন, দিদি আসতে বলছে কারণ আমরা রানীপুর শিফট হচ্ছি।
কি শিফট হচ্ছে মানে? আমাকে জানাওনি তো।
এখন তো জানালাম।
মিষ্টি, এটা কোনো কথা হলো? তুমি চলে যাচ্ছ সেটা আমাকে আগে জানাবে না? আর হুট করে অত দূর যাওয়ার প্ল্যান করলে কেন?
আমি করেছি নাকি? দিদি জেদ করছে যাবে।
আমি দেখা করবো কিভাবে অত দূর গিয়ে?
সেসব পরে হবে, কাল চলে এসো সকাল সকাল, কালই আমরা শিফট করব।
আচ্ছা ঠিক আছে, কাল সকালে আসছি।
পুজোর সময় হচ্ছে, দিদি চিল্লাবে, আমি যাই। হ্যাঁ
মামুনি, আলো কত তুল।
এই তো মামুনি, আর একটু।
উফ মামুনি খোদা।
মিষ্টি, বাবুর খাবারের ব্যাগটা কোথায় রে?
ব্যাগ ওখানেই আছে দিদি। দিদি ওখান থেকে ট্রান্সপোর্ট কেমন বলতো? মানে আমার ভার্সিটি আসা যাওয়া করার ব্যবস্থাটা কি?
ওসব নিয়ে চিন্তা করিস না, আমাদের রামু কাকা ছিল না?
কে, ওই বুড়ো লোকটা?
বুড়ো বলছিস কাকে রে, এখনো আছে, আমাদের বাড়িটা দেখাশোনা করে। ওনার সাথে কথা হয়েছে, উনি সব ব্যবস্থা করে রেখেছেন, আমাদের থাকা খাওয়া বাজারঘাট তোর ভার্সিটিতে যাওয়া আসা সব ব্যবস্থা উনি করবেন।
যাক বাঁচা গেল।
কি রে বাঁধন এলো না?
আসছে তো, পেছনেই আছে, ওর বাইক নিয়ে আসছে তো।
এবার বিয়ে শাদী করে ফেল, আমি একটু বেঁচে যাই।
হ্যাঁ বিয়ে করে তোমার মতো অবস্থা হোক, আমি ওসবের মাঝে নেই, তোমাকে আর পুতুলকে নিয়ে আমি বেশ ভালো আছি।
মিত্তির বিয়ে, মিত্তির বিয়ে।
পুতুল,
পৌঁছে গেছি।
আমি সুইমিং পুল।
না কোন সুইমিং পুলে যাওয়া যাবে না এখন, গিয়ে ঘুমিয়ে পড়বে, অনেক জার্নি হয়েছে আজ, ঘুম থেকে উঠে তারপর সুইমিং পুল।
না আমি এখনই সুইমিং পুল।
এমন কর না মামুনি, মাসির কথা শুনতে হয়।
তুই আহ্লাদ দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছিস দিদি,
সেটা পরে দেখা যাবে, এখন চল তো।
বাড়িটার নাম শান্তিনি, বাড়িটার আশেপাশে খুব একটা মানুষজন নেই, অনেক দূরে কিছু ঘর বাড়ি। নীলা এই বাড়িতে এসেছে প্রায় 5 বছর পর, বাড়িটার সবকিছু আগের মতোই আছে, তবু বাড়িটাকে কেমন যেন অচেনা লাগছে নীলা। কি যেন একটা আছে অথবা কি যেন একটা নেই, এমন দোটানোর মাঝে মেয়েকে নিয়ে শান্তি নীলে ঢুকলো নীলা আর মিষ্টি।
জঙ্গলবাসীরা সব কই গেল?
কে আপনি? জি আমি মিষ্টির কাছে এসছি, ওনাকে গিয়ে বলুন বাঁধন এসছে।
রামু কাকা ওকে আসতে দাও।
এমন গাব্বার সিং এর মতো মানুষটাকে, লাল লাল চোখ, ইয়া বড় বড় মুখ।
সেসব পরে, এটা তোমার আসার সময় হলো? দিদি বারবার খুঁজছে তোমাকে।
আরে তোমাদের বাড়ির কাছে এসে বাইক নষ্ট হয়ে গিয়েছিল, আশেপাশে একটা বাড়ি কত দূরের কথা, মানুষের পায়ের ছাপ পর্যন্ত নেই, শহর ছেড়ে এরকম একটা জায়গায় আসার কোনো মানে হয়?
আমি তো দিদিকে বলতে বলতে টায়ার্ড, এখন তুমি বলে দেখো যদি গতি ফেরে। এখন উপরে চলো, অনেক কিছু গোছানো বাকি আছে।
দিদি এখানে তুই কতদিন থাকবি বলতো? আসতে না আসতে শুরু হয়ে গেল, তোকে না বলেছি আমি আর এখান থেকে যাব না? তোর যদি যাওয়া আসার সমস্যা হয় তাহলে তুই আমাদের ফ্ল্যাটেই চলে যা, আমি টুলেট নামিয়ে দিতে বলছি।
বারবার এরকম সেন্টিমেন্টাল কথা বলিস না তো, আমি তো বলেছি তোকে আর পুতুলকে রেখে আমি কোথাও যাব না।
যাবি না বললে হবে? বাঁধন ছেলেটা তো ভালোই, এবার তুই সেটেল হবার কথা চিন্তা কর।
সবসময় সব কথা ভালো লাগে না দিদি, দে ফ্লাওয়ার ভাসটা দে তো।
বাঁধন কি চলে গেছে? হ্যাঁ, ওর বাসা থেকে ফোন এসেছিল যে ওর বাবাকে নাকি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে।
আমাকে কিছু না বলে চলে গেল?
আরে না, তোমাকে খুঁজছিল যাওয়ার সময়, তুমি পুতুলকে ঘুম পাড়াচ্ছিলে তো তাই তোমাকে ডাকতে নিষেধ করলাম।
ও ভালো কথা মনে করেছিস, পুতুলের খাবার সময় হয়ে গেছে। পুতুল? আরে পুতুল কই গেল?
এখানেই তো ছিল,
একটু দেখতো বাইরে গিয়ে।
চিন্তা করো না, হয়তো এখানেই কোথাও খেলছে।
আজকে এসেছি এখানে, নতুন বাড়ি, বাড়ি বাড়ি গেলে সমস্যা হয়ে যাবে।
তুমি টেনশন করো না, আমি খুঁজে নিয়ে আসছি। পুতুল, পুতুল, আই পুতুল।
এই মেয়েটাকে নিয়ে আর পারা যাচ্ছে না, মনে হয় বাড়ির বাইরের দিকে গেছে।
আচ্ছা চল দেখি।
পুতুল, আই পুতুল।
পুতুল, তুই এখানে বসে কি করছিস? তোকে না বলেছি একা একা সুইমিং পুলের ধারে আসবি না, এখনই তো পানিতে পড়ে যেতি।
মা, আমি তো খেলছিলাম।
এত বড় বাড়িতে কোথাও খেলার জায়গা পেলি না? আর একদিন যদি কাউকে বলে না আসিস।
আহা দিদি, ও তো ছোট মানুষ, খেলতে খেলতে চলে এসেছে হয়তো। পুতুল চলো মামুনি ভিতরে চলো।
না আমি যাব না।
দেখেছিস কেমন জিদ করছে? তোর আল্লাহ পেপে এমন হয়েছে, এই সন্ধ্যাবেলা এখন সুইমিং পুলে খেলবে?
আহ দিদি, তুই যা তো ভেতরে যা, আমি নিয়ে আসছি ওকে। পুতুল মামুনি এখন ভেতরে চলো, কাল এসে আবার খেলো, না হলে মা অনেক বকা দেবে। মামুনি এত রাতে তো বাইরে থাকে না।
মামুনি, আমাদের নতুন বাড়িতে বাবা আসবে না?
আসবে মা।
বাবাকে বলো না একটু তাড়াতাড়ি আসতে।
আচ্ছা মা, বলবো।
বাবা আসলে খুব মজা হবে। আচ্ছা মামুনি, বাবা সবসময় থাকে না কেন? বাবাকে আমার সাথে রেগে আছে?
না মা, তোমার সাথে কি কেউ রেগে থাকতে পারে? তোমার বাবা হয়তো আমার উপর রেগে আছে।
কেন মামুনি, তুমি কি করেছ? বাবা তোমার উপর কেন রেগে আছে?
জানি না তো মা, তুমি এখন ঘুমো।
না, বাবা না আসা পর্যন্ত আমি ঘুমাবো না।
তুমি ঘুমো, ঘুম থেকে উঠতে উঠতে বাবাকে বলবো আসতে।
সত্যি?
হ্যাঁ, এখন ঘুমা মামুনি।
আচ্ছা।
পুতুল, পুতুল, এই যে পুতুল, এসো পুতুল।
না আমি যাবো না।
আমরা অনেক খেলবো, চলো আমার সাথে চলো।
না বকা দেবে তো। তুমি তুমি কাল এসো, আমরা কালকে খেলবো।
কেউ কিচ্ছু বলবে না, চলো আমার সাথে।
পুতুল,
স্বপ্নটা খুব অদ্ভুত, এমন স্বপ্ন নীলা এর আগে কখনো দেখেনি। মেয়েকে নিয়ে তার এমনিতেই দুশ্চিন্তার শেষ নেই। এমন স্বপ্ন দেখে নীলার হাত পা হিম হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে পুতুল তার পাশে ঘুমুলে মেয়েটাকে ছোট্ট একটা পরীর মতো দেখায়। পুতুলকে দেখে কিছুটা স্বস্তি পায় নীলা, কিন্তু দরজার কাছে চোখ যেতেই আবার হাত পা হিম হয়ে আসে নীলা। সে স্বপ্নে যেমন দেখেছে দরজাটা ঠিক ততটাই খোলা। ওদিকে তাকালে মনে হচ্ছে এই মাত্র কেউ একজন ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু নীলার খুব ভালো মনে আছে ঘুমানোর সময় সে দরজাটা আটকিয়ে ঘুমিয়েছিল। পুতুল হবার পর থেকে সে কখনই দরজা খুলে ঘুমায় না। নীলা ভাবলো মিষ্টি হয়তো এসেছিল। সে উঠে মিষ্টির ঘরের দিকে গেল। মিষ্টির ঘরে যাবার সময় নীলার বারবারই মনে হচ্ছিল কেউ পিছু পিছু যাচ্ছে। নীলা দুবার পিছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। নীলা ভাবলো নতুন বাড়ি, নতুন জায়গা, তাই হয়তো এমন হচ্ছে। সে সোজা মিষ্টির ঘরে চলে গেল।
মিষ্টি, মিষ্টি, এ মিষ্টি, কি রে মিষ্টি, এমন চমকে উঠলে যে? ঘেমে তো পুরো বিছানা ভিজিয়ে ফেলেছিস। কি রে, কি হয়েছে?
দিদি, দিদি, পুতুল, পুতুল কোথায়?
পুতুল তো ঘরে ঘুমোচ্ছে।
তুমি ওকে একে রেখে কেন এসছো দিদি? ওকে তো নিয়ে যাবে, ওই মহিলাটা ওকে নিয়ে যাবে।
কোন মহিলা?
ওই যে তোমার ওই দরজার সামনে এসেছিল ওই মহিলাটা।
তুই মনে হয় স্বপ্ন দেখেছিস, কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমরা দুজনে একই সময় একই স্বপ্ন কি করে দেখব?
মানে কি দিদি, তুই এমন স্বপ্ন দেখেছিস?
হ্যাঁ, এবং আরো একটা বিষয় আছে, শুনলে তোরও খুব অবাক লাগবে।
কি?
আমি স্বপ্নে দেখলাম একটা মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, পুতুলকে ডাকছে। আমি আমি তাড়াহুড়ো করে উঠলাম, পুতুল ঘুমোচ্ছিল আমার পাশে। তাই ভাবলাম যাক তেমন কিছু না, স্বপ্নই দেখেছিলাম। কিন্তু জানিস তো, যখনই দরজার দিকে তাকালাম দেখি দরজাটা খোলা।
কিন্তু তুই তো কখনো পুতুলকে নিয়ে দরজা খুলে ঘুমাস না দিদি।
সেটাই আমারও খটকা লাগছে। আচ্ছা আচ্ছা, তুই যে মহিলাটাকে দেখেছিস সে দেখতে কেমন রে?
দিদি পুতুল,
চল চল এখনই চল।
পুতুল, তুই ওখানে গেলি কি করে? দিদি ওকে প্রশ্ন পরে করো, আগে ওকে নামাও ওখান থেকে।
তুই ওখানে আলমারির উপর গেলি কি করে?
আগে ওকে ঘরে নিয়ে চলো দিদি।
চল চল।
দিদি দেখে যা, দিদি দিদি।
কি রে, কি হল? এ কি, দেবের মূর্তিটা ভাঙলো কি করে?
জানি না দিদি, সকালে উঠে পুজো দিতে এসে দেখি মূর্তিটা ভাঙা।
মানে কি, এত বড় একটা মূর্তি ভেঙে গেল, কোনো আওয়াজ হলো না, কেউ কিছু দেখলো না?
রামু কাকাকে একবার জিজ্ঞেস করে দেখো তো।
রামু কাকা, রামু কাকা।
জি মা, বলেন।
রামু কাকা, এই দেবীর মূর্তিটা ভাঙলো কি করে?
আমি তো দেখি নাই, এদিকে শেয়াল কুকুরের উৎপাত বেশি, হয়তো শেয়াল কুকুর ঢুকছিল।
কি বলেন রামু কাকা, ঠাকুর ঘরে শেয়াল ঢুকবে কি করে?
এইখানে তো অনেক কিছুই হয় মা, যেটা হওয়ার কথা না। সমস্যা নাই, আমি শহর থেকে আর একটা ভালো ঠাকুর আইনা দিব।
আরেকটা ঠাকুর আইটা এক না রামু কাকা, এটা আমার মায়ের হাতের ঠাকুর।
ও সব কিছু না মা, সবই তো মূর্তি, সবই এক। আপনি চিন্তা করেন না, শহর থেকে এমন ঠাকুরই আমি আইনা দিব।
আরে রামু কাকা শোনেন, এটা কোনো কথা হলো দিদি? ঠিক মতো কথা না শুনিয়ে চলে গেল, এমন একটা লোককে রাখার কোনো মানে হয়?
কিছু কইলেন?
না না কিছু বলিনি। আপনি যান ঠাকুর আনার ব্যবস্থা করেন, আর আজ সন্ধ্যায় বাড়িতে শান্তি পুজো হবে, সব ব্যবস্থা করেন।
জি আচ্ছা।
দেখ দিদি, এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। কাল থেকে যা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে না এই জায়গাটা পুতুল কিংবা আমাদের কারোর জন্যই ভালো। তুই চল তো আমার সাথে, আমরা আগের বাসায় যাব।
আরে নতুন নতুন আসছি জন্য এমন হচ্ছে, অনেকদিন বাড়িটা খালি পড়েছিল না, খালি বাড়িতে এমন হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুই যা পুতুলের কাছে যা, আমি পুজোর ঘরটা পরিষ্কার করে আসছি।
আর শোন, এই রামু কাকার আচরণও কিন্তু আমার একদম অদ্ভুত লাগে।
ওসব নিয়ে ভাবিস না, বয়স হয়েছে তো, একা থাকে তাই হয়তো এমন। তুই যা।
তুমি আমার সাথে খেলতে এসেছ?
চলো আমার সাথে।
এখানে খেলি
না, চলো আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি।
মা তো ছাদে যেতে নিষেধ করেছে, ছাদে গেলে মা বকবে।
ছাদে না, ওই যে ওই ঘরে, চলো আমার সাথে এসো।
আচ্ছা চলো। কি ধুলা, তুমি এখানে কি করে থাকো?
এসো এদিকে এসো।
কোথায় তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না।
এই যে পুতুল, এদিকে এসো।
কোথায় কোথায় তুমি? কি সুন্দর পুতুল, তোমার নাম কি? আমার নাম পুতুল, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। চলো আমরা রুমে যাই।
পুতুল কোন দিকে যাচ্ছে সেটা বোঝার মতো বয়স ওর হয়নি।
আর কে সে মহিলা, কেন ওকে দিকে নিয়ে যায়,
সেসব প্রশ্ন পুতুলের মাথায় কখনো আসে না, এ বয়সে আসবার কথাও না। পুতুলকে যেই ঘরে ডেকে নিয়ে গিয়েছিল সেই ঘরটা বাড়ির একদম কোনায়, বিশাল এক স্টোর রুম। ঘরটাতে তালা দেওয়া না থাকতো কখনো কেউ ওদিকে যায় না। স্টোর রুমের ভেতরে অনেক খেলনা। পুতুল ঘরে ঢোকার একটু পর তার সামনে আলমারির উপর থেকে একটা বাক্স পড়ে। পুতুল বাক্সটা খুলে দেখে সেখানে একটা কালো রঙের পুতুল। পুতুলটা দেখতে খুব সুন্দর, সারা শরীর কালো, গায়ে একটা লাল জামা, চোখগুলো একদম সাদা, চোখের ভেতরে কোনো মনি নেই। ঘরের সবকিছুতে ধুলো বালি থাকলেও পুতুলটা একদম চকচক করছে। পুতুলটার হাসিটাও খুব সুন্দর, কিন্তু পুতুলের চোখে এসব কিছুই পড়েনি। পুতুলটা দেখে সে তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। সেই রাতে নীলা বাড়িতে পুজো রেখেছিল। গতকাল থেকে যা হচ্ছে তাতে নীলার মন কেমন যেন অশান্ত হয়ে আছে। পুজোর আয়োজনে ব্যস্ত থাকে নীলা জানেই না তার আদরে পুতুল কিসের দিকে এগোচ্ছে।
নাও প্রসাদটা নাও।
দিদি কোথায় গেল?
এখানেই আছে।
পুতুলকে তো দেখলাম না, পুতুল কই?
এই তো এখানেই তো। আরে পুতুল, দিদি এই মাত্র এখানেই তো ছিল। কি রে কি হলো দিদি, পুতুল কোথায় রে? তোর কাছেই তো ছিল। আমি ওকে প্রসাদটা দিতে আসলাম, তারপর পেছনে ফিরে দেখি নেই।
আচ্ছা ঠিক আছে বাবা, বাচ্চা মানুষ, এখানে আশেপাশে হয়তো আছে, আমি খুঁজে দেখছি। এটা নিয়ে তো টেনশন করার কি আছে?
না তুমি এগুলো বুঝবে না, গত দুদিন ধরে খুব অদ্ভুত বিষয় ঘটছে, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে।
পুতুল মামনি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যাও, চাঁদের কপালে চাঁদ। আচ্ছা তুমি মার সামনে আসো না কেন? আমাকে এখানে দেখলে তো মা বকবে। কোথায় যাচ্ছ? তুমি চলে যাচ্ছ কেন?
পুতুল তুমি এখানে একা কি করছো মামনি?
খেলছি।
কার সাথে খেলছো?
ওর সাথে।
ওদিকে তো কেউ নেই মামনি, তুমি কার সাথে কথা বলছো?
ও আমার বন্ধু, সিক্রেট ফ্রেন্ড।
আচ্ছা ঠিক আছে মামনি, তোমার মা তোমাকে খুঁজছে, চলো।
দাঁড়াও, আমার বন্ধুটাকে সাথে নেই?
এটা তোমার বন্ধু? বেশ অদ্ভুত পুতুল তো।
আচ্ছা তোমাকে আরেকটা সিক্রেট বলবো।
বলো।
প্রমিস করো কাউকে বলবে না।
আচ্ছা ঠিক আছে প্রমিস।
না থাক, তোমাকে আরেকদিন বলবো, চলো।
কুয়াশা, কুয়াশা,
আসলে কুয়াশা যেভাবে শুরু হয়েছে, খুব অদ্ভুত নাম, ছোট্ট একটি মেয়ের নাম পুতুল, এবং সে যে তার মায়ের সঙ্গে পুরনো বাড়িতে গেছে সেখানে রয়েছে আরেকটি পুতুল। সেই দুই পুতুলেরই কাহিনী শুনছি আমরা। তো কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। দেখি দ্বিতীয় পর্বে এই পুতুল নিয়ে, দুই পুতুলকে নিয়ে আমরা আরো কি শুনতে পারি।
আচ্ছা তোমাদের ওইদিকে ওই ঘরটা থেকে কেউ যায়?
না আমরা তো কেউ যাই না, ওটা তো বন্ধই থাকে।
তাহলে পুতুল ওখানে কি করছিল?
সেটাই ভাবছি, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
কি হয়েছে আমাকে বলো তো পুরো ব্যাপারটা।
কাল রাত্রে দিদি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে, কে যেন পুতুলকে ডাকছে। এবং আরো অদ্ভুত কথা হলো, স্বপ্নটা আমিও দেখেছি। একই দিনে একই স্বপ্ন দুজনের দেখা কিভাবে সম্ভব?
এমন হয় মাঝে মাঝে, নতুন জায়গায় আসলে অনেক উল্টো পাল্টা চিন্তা মাথায় ঢুকতেই পারে। তুমি আর দিদি তো পুতুলকে নিয়ে সবসময় দুশ্চিন্তা করো, তাই হয়তো এমন হয়েছে।
কিন্তু আগে কখনো তো এমন হয়নি।
তবে আমি যখন পুতুলকে খুঁজতে গেলাম, ওই ঘরে বসে কার সাথে যেন কথা বলছিল। আমি যখন জিজ্ঞেস করলাম, ও আমাকে আঙ্গুল দিয়ে ইশারা করলো, কাকে যেন দেখালো, কিন্তু সেদিকে কেউ ছিল না। ব্যাপারটা আমার কাছে একটু খটকা লাগছে।
এখানে আসার পর থেকে আমার কেমন যেন লাগছে। যাই হোক, অনেক রাত হয়েছে, তোমাকে তো যেতে হবে।
হ্যাঁ, দিদির সাথে দেখা করে চলে যাব। তুমি এসব নিয়ে চিন্তা করো না, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আরেকটা কথা, তোমাদের ওই দারোয়ান কি যেন নাম তার?
কে, রামু কাকা?
হ্যাঁ, লোকটা কিন্তু বেশ অদ্ভুত, তার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে।
আমি না দিদিকেও বলেছি, আসলে উনি অনেক পুরনো লোক, তো বাবার খুব বিশ্বস্ত ছিলেন, তাই দিদি ওনাকে কিছু বলেন না।
যাই হোক, তোমার দিদিকে কিছু বলার দরকার নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখি।
এত রাতে কে এলো?
কে কে ওখানে? কে আপনি? আমি কে? রামু কাকা, রামু কাকা,
আমার খুব বিপদ, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ছোট বাচ্চাটা নিয়ে খুব বিপদে পড়েছি।
আপনার সাথে কেউ আসেনি?
হ্যাঁ, আমার হাজবেন্ড আছে ওই ওদিকে গাড়িতে, একটু চলুন না আমার সাথে।
এত রাতে আমি কিভাবে যাব? আচ্ছা, আমি রামু কাকাকে বলে দিচ্ছি, উনি যাবে আপনার সাথে।
আপনি একটু চলুন না প্লিজ, বেশি দেরি হয়ে গেলে আমার হাজবেন্ড কি বাঁচাতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, চলুন। ওই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছেন আপনি? আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার গাড়ি
কোথায়?
পুতুল?
নীলামা, নীলামা ওইদিকে যাও না। না নীলামা, ওইদিকে কোথায় যাচ্ছ?
আমার পুতুলকে নিয়ে যাচ্ছে কাকা, আমার পুতুলকে নিয়ে
যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? এখানে কেউ নেই মা, তুমি চলো।
ওই মহিলাটা, ওই মহিলাটা গুলো আমার পুতুল কাকা।
কোনো মহিলা নেই, দেখো সামনে দেখো, জঙ্গলটা ভালো না মা, চলো এখান থেকে।
না কাকা, আমি যাবো, আমার পুতুল।
চলো মা, চলো আমার সাথে, চলো, এখানে কেউ নাই, চলো চলো।
দিদি, দিদি, এখন কেমন লাগছে দিদি?
পুতুল, আমার পুতুল।
এই তো পুতুল এখানে আছে দিদি। পুতুল, পুতুল কই গেলি?
ওকে ওকে নিয়ে আয় আমার কাছে, আমার কাছে নিয়ে আয়, ওকে নিয়ে যাবে, নিয়ে যাবে।
তুমি তুমি প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করো দিদি, আমি ওকে নিয়ে আসছি।
পুতুল, পুতুল।
তুমি কি বলেছো আমার মামুনিকে? কেন বলেছো?
ও তোমার মামুনি নয় পুতুল, আমি তোমার মা, আমি তোমাকে নিয়ে যাব।
না, আমি যাব না তোমার সাথে, তুমি পদা।
চলো পুতুল, চলো আমার সাথে, আমি তোমাকে অনেক কিছু দেব, চলো।
না, তোমার সাথে কাটছি, আমি তোমার সাথে কথা বলবো না, যাও তুমি।
ঠিক আছে, আমি এখন যাচ্ছি, রাতে আবার আসবো, আমরা অনেক খেলবো। এই নাও তোমার পুতুলটা, এটাকে কখনো মনে রাখবে না পুতুল, সব সময় সাথেই রাখবে।
দরজার এপাশ থেকে মিষ্টি পুতুলের সব কথা শুনল, শুধু শুনলই না, দেখল কাল রাত থেকে নীলার প্রচন্ড জ্বর। নীলাকে মিষ্টি কিছুই বলতে পারছে না, সে যা দেখিয়েছে তা হজমও করতে পারছে না। পুতুল একটা ছায়ামূর্তির সাথে কথা বলছিল, ঠিক ছায়ামূর্তিও নয়, লাল টুকটুকে শাড়ি পরা মহিলা। কি বিভৎস তার চেহারা, মিষ্টির হাত পা হিম হয়ে আসছে। আচ্ছা কে সেই মহিলা, তাকে কখনো কোথাও দেখেছে বলে তো মিষ্টির মনে পড়ছে না। পুতুলের ঘর থেকে যে কালো পুতুলটা পেয়েছে সেটা শুরু থেকে মিষ্টির কখনোই ভালো লাগতো না। সবকিছু শোনার পর মিষ্টি বুঝতে পারলো যে ওই খেলনা পুতুলটাতেই কোনো রহস্য আছে। মহিলাটাকে দেখার পর থেকে কিছুক্ষণ পরপর মিষ্টির সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। কি করবে মিষ্টি কিছু বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পারলো যেভাবেই হোক ওই কালো খেলনা পুতুলটাকে সরাতেই হবে।
পুতুল, মামুনি এদিকে এসো তো।
আমি খেলছি তো।
আগে এসো এদিকে, আমি আসতে বলছি না।
কি বলো?
তোমার ওই পুতুলটা আমাকে দিয়ে দাও।
কেন?
এটা তো সুন্দর না, আমি তোমাকে আরেকটা সুন্দর পুতুল এনে দেব।
না, ও আমার বন্ধু।
আমি তোমাকে একটি সুন্দর একটা পুতুল এনে দেব মামুনি, ও তোমার বন্ধু হবে।
না আমি দেব না।
দাও পুতুল, মাসির কথা শুনতে হয়।
না আমি দেব না।
পুতুল, সবকিছু নিয়ে জেদ করতে হয় না, দাও দাও বলছি।
মাসি তুমি ভয় পাচ্ছ কেন? ও তো আমার বন্ধু।
চুপ করো পুতুল, ও তোমার বন্ধু না, এসো আমার কাছে এসো।
তুমি আমার মা না। ওই যে বসে আছে ও আমার মা।
ওদিকে তো কেউ নেই মা, কি হলো তোর?
আছে, ওই তো ওখানে বসে আছে, ওফ তুমি দেখতে পাচ্ছ না।
বাঁধন, এখন তো কিছুই বুঝতে পারছি না। এরপর থেকে পুতুল খুব অদ্ভুত আচরণ করছে, আমার আর দিদির সাথে কথা বলা একরকম বন্ধই করে দিয়েছে।
আমি কালই আসছি। পুতুল কোথায়?
ওর মার সাথে ঘুমোচ্ছে।
এখন তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে।
ঘুমানোর তো চেষ্টা করছি কিন্তু ঘুম তো আসছে না।
মাসি, মাসি
ফোনটা একটু রাখো তো, আমি একটু পরে ফোন করছি। পুতুল, পুতুল,
মাসি এই যে এদিকে এসো। মাসি
ওদিকে কই যাচ্ছিস পুতুল? যাস না, কার সাথে যাচ্ছিস তুই?
তুমি আসো মাসি, চলো আমার সাথে।
মিষ্টি মা,
রামু কাকা, পুতুল, পুতুল ডাকছে আমাকে।
ডাকুক, ওর কাছে যাইও না।
এসব আপনি কি বলছেন রামু কাকা? পুতুল আমাকে ডাকছে, আমি যাব না।
না যাইও না, ও আর তোমার পুতুল নেই।
কি বলছেন আপনি? আপনার মাথা কি ঠিক আছে?
আমি বাড়ির বাইরে থাকলেও গত দুই দিন ধরে বাড়ির ভেতরে কি হইতাছে সবই দেখতাছি। পুতুল রে বাঁচাইতে হইলে এখান থেকে চলে যান।
কিন্তু কেন?
যতটুকু কইছি এর থেকে বেশি কিছু আর আমি কইতে পারুম না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে চলে যান। আর পুতুল রে নিয়ে আর চিন্তা করেন না, ওরে আমি নিয়ে আইতাছি।
সে ঘরে চলে গেল। রামুর কথা সে কিছুই বুঝতে পারছে না। অনেক চেষ্টা করলেও রামু তাকে কিছুই বলছে না। মিষ্টি ঘরে গিয়ে অপেক্ষা করছে পুতুলের ঘরে ফেরার। কিছুক্ষণ পরেই রামু পুতুলকে নিয়ে ফিরে এলো। রামু লোকটাকে তার প্রথম থেকেই সুবিধা বলে মনে হচ্ছে না। রামু নিশ্চয়ই অনেক কিছু জানে, কিন্তু সহজে সে কিছুই বলবে না। রাতটা কোনো মতে পার হলেই কাল বাঁধন এলেই রামুকে ভালোভাবে জিজ্ঞেস করতে হবে। সারা রাত দুচোখে ঘুম হলো না মিষ্টি। সকাল দশটায় মাধন এলে কাল রাতের কথা সব কিছু তাকে খুলে বলল মিষ্টি। সবকিছু শুনে মাধনেরও মনে হলো এই রামু সব রহস্য উন্মোচন করতে পারবে। তারা দুজনে গিয়ে নীলাকে সব জানালো। সব কিছু শুনে নীলা মিষ্টি আর মাধন গেল রামুর কাছে।
আপনি যা জানেন সবকিছু আমাদেরকে খুলে বলুন রামু কাকা।
আমি কিছু জানি না।
জানেন না মানে কি? আপনি কাল রাতে আমাকে বললেন না এখান থেকে চলে যেতে। না জানলে আপনি সেটা কি করে বললেন? আর কাল রাতে আপনি পুতুলকে কোথা থেকে নিয়ে এলেন?
পুতুল যে জঙ্গলের দিকে যাইতেছিল আমি দেখছি, তাই নিয়ে আইছি। এর চেয়ে বেশি কিছু জানি না।
না জানলে কি করে জানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সবকিছু বললে আপনার জন্য ভালো।
বাঁধান এক মিনিট রামু কাকা, আমাকে আপনি সেই ছোটবেলা থেকে দেখছেন, আপনার চোখের সামনেই তো বড় হলাম। বাবা চলে যাওয়ার পর আমার আর মিষ্টির দেখাশোনা আপনিই করেছেন। আপনাকে আমি বাবার মতোই দেখি। জীবনের কথাও তো আপনি সবই জানেন। ও চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে আমি বেঁচে আছি। মেয়েটার যদি কিছু হয় তাহলে আমি বাঁচব না কাকা। আপনি যা জানেন আমাকে বলেন। আমার অতটুকু মেয়ে তিন দিন ধরে কিছু খাইনি। আমার মেয়েটা মরে যাবে কাকা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে নীলাভা, আমি কইতাছি। তোমার জামাই কই আছে তা জানো?
না কাকা আমি কিছু জানি না। ও চলে যাওয়ার পর আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। শুধু একটা চিঠি পাঠিয়েছিল একবার, লিখেছিল বিয়ে করেছে। তাই আর আমিও কোনো যোগাযোগ করিনি।
না মা, ও বিয়ে করে নাই।
কি বলছেন আপনি? আপনি জানলেন কি করে?
আমি অনেক কিছু জানি, আমি সব কইতাছি। 4 বছর আগের কথা। তোমার জামাই তোমারে নিয়ে শহরে যাওয়ার কিছুদিন পরেই আবার এইখানে আইছিল, তার কিছু বন্ধু বান্ধব লইয়া।
হ্যাঁ আমি জানি, ওরা কিছু বন্ধুরা মিলে বেড়াতে এসেছিল। পুতুল তখন অনেক ছোট, কোলের বাচ্চা, তাই আমি সাথে আসতে পারিনি।
আমার একটা ভাগ্নি আছিল আশিনা, তোমার মনে পড়ে নীল মা? মাঝে মাঝে এখানে আইতো।
হ্যাঁ মনে আছে,
ওই দিনও এখানেই ছিল। তোমার জামাইয়ের সাথে সেদিন তার মেলা কথাবার্তা হয়। এরপর থেকে তোমার জামাই প্রায়ই এখানে আইতো। ব্যাপারটা আমার কাছে ঠিক ভালো ঠেহে নাই। আমি বাধাও দিছিলাম কিন্তু কাম হয় নাই।
আপনি আমাকে একবার জানালেন না কেন কাকা?
আমি অনেকবার জানানোর চেষ্টা করছি, জানাইতে দেয় নাই।
তারপর এভাবে আর কতদিন? তুমি নীলাকে সব জানিয়ে দিলেই তো পারো।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নীলা এগুলো কখনোই মেনে নেবে না।
আমি কিছু জানি না, আমার এখানে একা থাকতে ভালো লাগে না। তুমি কতদিন পর পর আসো, আর মামাও আমার সাথে ঠিক মতো কথা বলে না।
আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে দেখি। আর আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, তোমার থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না।
শুধু টাকা দিয়ে সব কিছু হয় না। নীলার সাথে তো তুমি অনেক সময় থাকো, কিন্তু আমিও তো তোমার স্ত্রী, তাহলে আমার সাথে কেন থাকো না?
এসব ছেলে মানুষের প্রশ্নের উত্তর নেই আমার কাছে আঁকি, তুমি খুব ভালো করে জানো। আর আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি একরকম জোর করেই করেছো।
বিয়ে করতে চাওনি?
তাহলে সেদিন রাতে যা হলো সেটা সেটা তো আমি কি করতাম?
আমার এসব কথা বলতে ভালো লাগছে না, তুমি এখন ফোনটা রাখো, আমি ব্যস্ত আছি।
তুমি কবে আসবে? তোমার সাথে আরো জরুরি কথা আছে আমার।
পুতুলকে নিয়ে কালকে একটু বের হতে হবে আমার, কাল পারবো না, আমি দুদিন পরে আসবো, এখন রাখছি।
হ্যালো হ্যালো রিবন,
রামু কাকা কেমন আছেন?
ভালো। নীলামা কেমন আছে?
ভালো আছে। আখি কোথায়?
ভেতরেই আছে, যান।
বাবা
একটা কথা,
নীলামা খুব ভালো মেয়ে, আমি ছোটকাল থেকে দেখতেছি তো, নীলামার সাথে ঠিক হইতাছে না। আখি আমার নিজের ভাগ্নি, তারপরেও কইতাছি আপনার একটা ছোট মাইয়া আছে। আমি জানি কাকা, আসলে কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না, তবে আজ আমি আখির সাথেই কথা বলতে এসেছি, এভাবে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না।
যা ভালো মনে করেন তাই করেন, আখি ভেতরেই আছে, যান।
কাকা আরেকটা কথা, আপনি নীলাকে কিছু বলবেন না প্লিজ।
ঠিক আছে।
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে যা। তুমি এসেছো? আমি কখন থেকে অপেক্ষা করছি।
এই পুতুলটা তুমি কোথায় পেলে আখি?
আমি নিজে বানিয়েছি।
কিন্তু কেন?
সেটা বলার জন্যই তো সেই কবে থেকে তোমাকে আসতে বলছি, তোমার সময় হয় না?
আমারও তোমার সাথে খুব জরুরি কথা আছে আখি।
তোমার সব কথা পরে, আগে আমার কথা শুনলে খুশিতে তোমার সব কথা বন্ধ হয়ে যাবে।
কি কথা আখি বলো?
আমি প্রেগন্যান্ট।
মানে কি এসবের?
অমন করে বলছো কেন? তুমি খুশি হওনি?
এটা সম্ভব না আখি, আমি তোমাকে এসব বলতেই এসেছিলাম। নীলাকে আমি ছাড়তে পারবো না, তোমার সাথে যাই কিছু হয়েছে সব ভুলে হয়েছে, ইট ওয়াজ আ মিস্টেক।
ভুল? কোনটা ভুল রিমোট?
আমি তোমার জন্য টাকা রেখে যাচ্ছি, তুমি আবাসন করে থাকো, আর তোমার নামে আমি কিছু টাকা ব্যাংকেও রেখে দিচ্ছি। নীলাকে বলেছি এ বাড়িটা বিক্রি করে দিচ্ছি আমি, নীলার কাছ থেকে বাড়িটা নিয়ে আমি তোমাকে লিখে দেবো, তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও।
রিমোট এত সহজে সবকিছু শেষ করে দিতে যাচ্ছ? পুতুলকে যদি আবাসন করাতে হতো তাহলে তুমি মেনে নিতে?
আখি যা মুখে আসবে তাই বলবে তুমি? তোমার যা যা দরকার তা আমি দিচ্ছি, তোমার আরো টাকার দরকার হলে বলো আমি তাও দিচ্ছি, কিন্তু নীলা আর পুতুলকে ছাড়তে পারবো না।
ও ওদেরকে ছাড়তে পারবে না আর আমাকে ছেড়ে দেবে? এত সহজ না রিমন, আমার বাচ্চার কোনো কিছু আমি হতে দেবো না, আর তোমাকে কোথাও যেতে দেবো না, আমি আজই নীলাকে সবকিছু জানিয়ে দেব।
তোমার যা খুশি তুমি তাই করো, আমি সবকিছু ছেড়ে চলে যাব, কারোর সাথে কোনো যোগাযোগ করবো না, তোমার যাকে জানানো তাকে জানাও।
রিমন কোথায় যাচ্ছ? যেও না রিমন।
আখি আমি আগেই কইছিলাম, যেদিকে তুই পা বাড়াইতেছস সেই রাস্তাটা ভালো না, এখন কাইন্দা কোনো লাভ নাই।
মামা ওকে থামতে বলো।
যে হঠাৎ কইরা আসে সে হঠাৎ কইরাই চলে যায়, ও আর আইব না। তোর এই বাচ্চা তুই রাখিস না।
না আমি কাউকে শান্তি মতো থাকতে দিব না, কাউকে না।
আখি আখি কই যাইতেছস? আমার কথা শোন আখি। আখি দরজা খোল, আমি রিমনের সাথে কথা কমু, পাগলামো করিস না, দরজা খোল আখি।
ওদেরকে বলে দিও মামা আমি আবার আসবো, আমি আবার ফিরে আসবো।
এই পুতুল নিয়ে, ছোট্ট পুতুল এবং তার খালা মা পুরো পরিবারটাকে নিয়ে অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, আমরা দ্বিতীয় পর্ব পর্যন্ত দেখেছি, তো শেষ পর্বে জানি না কি অপেক্ষা করছে, রহস্য উদ্ঘাটিত হবে কিভাবে কিচ্ছুই জানি না। আসুন তাহলে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য পর্বের শেষ পর্বে, তারপর আবার ফিরে আসছি।
ওইখানে ওই বন্ধ ঘরটা সিলিং ফ্যানের সাথে ঝুলা ছিল। আমি অনেক কষ্ট কইরা লাশটা নামাইছি। এরপর রিমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, সে কোনোভাবেই যোগাযোগ করে নাই। লাশটা সৎকার করাইতে পারি নাই।
এসব কথা আপনি আমাকে আগে জানাননি কেন কাকা?
এরপর থেকে প্রত্যেকটা রাত কেমনে যে কাটতেছে আমার। আমি যখনই জানাইতে যাইছি তখনই আমার সামনে এসে খাড়ায়, জানাইতে দেয় না।
কিন্তু কেন?
জানাইলে তো তুমি আর এখানে আইতে না। ও তোমার উপর প্রতিশোধ নিতে চায়। ও মনে করে পুতুলের জন্য রিমন ওরে সাইরা চলে গেছে, তাই ও পুতুল নিয়ে যাইতে চায়।
পুতুল ছাড়া আমার তো আর কেউ নেই কাকা, এখন আমি কি করব?
রিমন, রিমন যদি এখানে আসে তাইলে পুতুল মা বাইসা যাইতে পারে।
রিমন আসলে কি হবে কাকা?
আখি ওরে খুব ভালোবাসত, রিমন ছাড়া আর কিছুই বুঝতো না। রিমন যদি আইসা ওর কাছে মাপ চাইতো তাইলে তাইলে হয়তো পুতুল মা বাইসা যাইতো।
কিন্তু ওর সাথে তো আমার কোনো যোগাযোগ নেই, আমি আমি এখন ওকে কোথায় খুঁজে পাবো?
তা তো আমি জানি না মা, দুনিয়া বহুত ছোট, খুঁজলে হয়তো পাইয়াও যাইতে পারো।
এটা আমাকে হবে জামু কাকা, জীবনের ভুলের শাস্তি আমার পুতুল পাবে এটা হয় না। আমি আজই পুতুলকে নিয়ে এখান থেকে চলে যাব।
না মা, তুমি আবার ভুল করতেছো। এইখান থেকে চলে গেলে সমস্যার সমাধান হইব না। তুমি যেইখানেই যাইবা ও তোমাকে লড়াই যাইব।
কিন্তু এখানে থাকলে তো আমি পুতুলকে বাঁচাতে পারবো না। জীবনকে খুঁজে বের করতে কদিন তো লাগবে, এর মধ্যে যদি
পুতুল মারে একটু চোখে চোখে রাখো কয়েকদিন। অরে একা ছাইরো না, আমি ওই ঘরটাতে তালা দিয়ে দিতেছি।
আমাকে তুমি কবে নিয়ে যাবে? মাকেও সাথে নিয়ে যাব।
না, আমি শুধু তোমাকে নিতে এসেছি।
কিন্তু আমি চলে গেলে তো মা কাঁদবে, মিষ্টিও কাঁদবে।
মিষ্টি আমার পুতুল, এখন কি করব আমি?
যেভাবেই হোক ওর ওর বাবাকে খুঁজে বের করতে হবে। মিষ্টি তুই যেভাবেই হোক ওর বাবাকে খুঁজে বের কর।
মামুনি।
হ্যাঁ মা বল।
আমার ক্ষুধা লেগেছে মামুনি, খেতে দাও।
এই তো মামুনি, আমি এখনই সেরেলাক করে দিচ্ছি।
আমি সেরেলাক খাবো না, ওটা খাবো। পুতুল যেদিকে ইশারা করলো নীলা সেদিকে তাকিয়ে দেখে সেখানে একটা বেড়াল মরে পড়ে আছে। মিষ্টি আর নীলার সামনে পুতুল এক কামড়ে সে মরা বিড়ালের মাথাটা আলাদা করে ফেলল। এই দৃশ্য দেখার পর নীলা স্বাভাবিক অবস্থায় থাকতে পারল না, সে জ্ঞান হারিয়ে ফেলল। একদিকে নীলা আর একদিকে পুতুলকে এভাবে অস্বাভাবিক অবস্থায় দেখে মিষ্টি কিছুই বুঝতে পারছে না যে কি করবে। তবে সে এতটুকু বুঝতে পারছে যে পুতুল তাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এই মুহূর্তে কিছু করতে না পারলে অনেক দেরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিছু না করলে পুতুলকে একেবারে হারিয়ে ফেলতে হবে। পরদিন বাঁধন ফিরে এলো, সাথে রিমনেরও খোঁজ নিয়ে এলো। অনেক কষ্ট করে রিমনের আগের অফিস থেকে তার খোঁজ পাওয়া গেছে। প্রথমে রিমন যোগাযোগ করতে না চাইলেও পুতুলের কথা শুনে সে আসতে রাজি হয়। রিমনের শহর ছেড়ে অনেক দূরে চলে গেছে, সেখান থেকে আসতে তার একদিন সময় লাগবে। এই একদিন কিভাবে কাটবে নীলা তা জানা নেই, তবে শুধু এতটুকু জানে যে এভাবেই হোক মেয়েকে বাঁচাতে হবে। একদিন পার হয়ে গেল, পুতুলের অস্বাভাবিক আচরণ বেড়েই চলেছে। একদিন পর রিমন এলো।
কেমন আছো নীলা?
আমি কেমন আছি তা বলতে আমি তোমাকে এখানে ডাকিনি। তোমার পাপের শাস্তি আমার মেয়ে পাক, আমি তা চাই না। আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই রিমন।
এভাবে বলছো কেন নীলা? ও কি তোমার একার মেয়ে?
হ্যাঁ, ও আমার একার মেয়ে, আর কারো ওর উপর কোনো অধিকার নেই।
পুতুল কোথায়?
ওই ঘরটাতেই আছে।
ঠিক আছে আমি যাচ্ছি। পুতুল
এসেছ? অনেকদিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি।
হ্যাঁ মা, আমার কাছে এসো।
শুনতে পারছো না কতদিন ধরে আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করেছি?
আখি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো শুনেছিলাম তুমি তুমি মারা গেছো।
মানুষ মরে গেলে সব শেষ হয়ে যায় রিম। সেদিন পেছন থেকে আমি কত দেখেছিলাম। তুমি আসলে কেন আসলে রিম? এই পুতুলের জন্য এখন আমি ওকে নিয়ে যাবো।
পুতুল কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দাও। তোমার আমাকে দরকার ছিল, আমি তো এসেছি। আর কি চাও তুমি?
অনেক কিছু রিম, অনেক কিছু চাই আমি। আরো অনেক হিসেব বাকি আছে। দশতমের বাচ্চাটাও করেনি রিম।
পুতুলকে তুমি ছেড়ে দাও প্লিজ। তোমার যা প্রতিশোধ নেবার তুমি আমার কাছে নাও।
তোমার চোখের সামনে তোমার মেয়েকে একটু একটু করে মরতে দেখবে, এটাই আমার প্রতিশোধ। আমি ওকে ছাড়বো না। পুতুল,
না না পুতুল, ওর সাথে যেও না মামনি। তুমি আমার সাথে এসো। পুতুল আমার কথা শোনো। পুতুল,
আপনার জন্য আমাদের এই অবস্থা। আমার দিদির জীবনটা আপনি নষ্ট করেছেন, এখন আপনার এইসব পাপের শাস্তি ওই বাচ্চাটা ভোগ করছে।
আমি আমি জানি সব দোষ আমার।
দোষ স্বীকার করে কোনো সমস্যার সমাধান হয় না। আজ রাতের মধ্যে কিছু একটা না করলে পুতুলকে বাঁচানো যাবে না।
আমি আমি জানি কি করতে হবে। আচ্ছা নীলা, রামু কাকা তোমাকে বলেছিল আখিকে কোথায় কবর দিয়েছে? জায়গাটা চেনো তুমি?
হ্যাঁ চিনি।
আমাকে একটু নিয়ে যাবে সেখানে?
ওখানে গিয়ে কি করবে?
ওর লাশটা পুড়িয়ে দিতে হবে। রামু কাকা বলেছিল না কবর দেবার সময় ওর জানাজা করানো হয়নি, ওর লাশটা পুড়িয়ে দিতে হবে।
ঠিক আছে, আমি রামু কাকাকে ডাকছি। মিষ্টি, তুই পুতুলের সাথে এখানেই থাক।
কিন্তু দিদি,
পুতুলকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না। তুই পুতুলের সাথে থাক, আমরা আসছি।
নীলা, রিমন আর রামু গেল আখির কবরের দিকে। তারা বেশ অবাক হলো। তারা গিয়ে কবরের উপরে কেরোসিন দিয়ে কবরটা জ্বালিয়ে দিল, অথচ কোনো অশরীরী উপস্থিতি তারা অনুভব করতে পারল না। তবুও মনে হলো পুতুলকে হয়তো তারা বাঁচাতে পেরেছে। তবে নীলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল রিমনকে সে মাফ করবে না। কালই সে পুতুল আর মিষ্টিকে নিয়ে এখান থেকে চলে যাবে, বাড়িটা বিক্রি করে দেবে। বাড়িতে ফিরে নীলা দেখে বাড়ির দরজা খোলা। সে দরজা থেকে অনেকবার মিষ্টিকে ডাকো দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তেমন যেন একটু কুদাক ডেকে ওঠে নীলার মনে। ভেতরে ঢুকে সারা বাড়ি খুঁজেও কোথাও মিষ্টিকে দেখতে পাইনি। হঠাৎ তার চোখ যায় সে ঘরটার দিকে। ঘরটার আমি তালা দিয়ে রেখেছিল, কিন্তু ঘরের সামনে গিয়ে দেখে কোনো তালা নেই, দরজাটা ফাঁক করে রাখা। এরপর ভিতরে গিয়ে নীলা যা দেখে তাতে সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারে না। মিষ্টির লাশটা তখনও চোখ খুলেই আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। তার মেয়ে পুতুল কোথাও নেই, তবে পাশে আছে ওই কালো খেলনা পুতুলটা। তবে কালো খেলনা পুতুলটার মুখটা অদ্ভুত ভাবে বদলে গেছে। কালো পুতুলটা দেখতে ঠিক তার মেয়ে পুতুলের মতো হয়ে গেছে, আর ঠোঁটের করে একটুকু বাঁকা হাসি। কুয়াশা যে গল্পটি শুনছিলেন আজকে, সেই গল্পের নাম পুতুলের ইতি কথা, যে ইতিমধ্যে ইতি হয়ে গেছে। আর আজকে এই গল্পটি আপনাদের জন্য লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং নাটকটি পরিচালনাও করেছে আনিকা চৌধুরী প্রিয়ন্তী। সাউন্ডে ছিল পৃথ্বী রাজ। এবং জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্র যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। নীলার চরিত্রে অভিনয় করেছে প্রিয়ন্তী, মিষ্টির চরিত্রে তমা, পুতুলের চরিত্রে জাসিয়া, আখির চরিত্রে নিতুল, বাঁধনের চরিত্রে নীরব, রিমনের চরিত্রে অভিনয় করেছেন রেহান, এবং রামু কাকার চরিত্রে ছিলেন
রিফাত। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবার হাজির হচ্ছে কুয়াশা এক্সপ্রাইজ কুয়াশা নিয়ে। সে পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.